পৌঁছে দিও মোর সালা, পৌঁছে দিও মোর সালা, বাগদাদে ওহে মুসাফির, পৌঁছে দিও মোর সালা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান সুলতানে আউলিয়া, যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা হুজুর সৈয়দি গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বিভিন্ন ডাইমেনশন সম্পর্কে, বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য লাভ করি। আজকে ইনশাআল্লাহুল করিম একটি বিষয়ের উপর আলোচনা করব। আসুন এর পূর্বেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নেই। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাইয়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বাইয়াত কি? আমরা অনেকেই অনেক পীরের হাতে বায়াত গ্রহণ করে থাকি। আমরা অনেকে আলহামদুলিল্লাহ গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সিলসিলার মধ্যে বায়াত গ্রহণ করে থাকি। তো এই বায়াতের গুরুত্ব কি, প্রয়োজনীয়তা কি, কেন গ্রহণ করব আমরা, ইনশাআল্লাহুল করিম আজকে কোরআন ও আহাদিসে তৈয়বার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেই সাথে যারা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সিলসিলার মধ্যে বায়াত গ্রহণ করে সে সম্পর্কেও আমরা শোনার চেষ্টা করব। বলা হচ্ছে বায়াত বা শপথ গ্রহণ, এটা ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আর মানব জীবনের সফলতার জন্য, দুনিয়া আখিরাতের সফলতার জন্য এই বায়াত খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে বায়াত এমন একটা মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে মানুষের জীবনকে সুন্দর করে তোলে, জ্ঞানগত পরিপূর্ণতা অর্জন করে দেয়, মানুষের কল্যাণকামী ও উন্নত আমলের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে থাকে। যদি আমরা দেখি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কাল, আমরা সেখানে দেখেছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময় বিভিন্নভাবে বায়াত নিয়েছেন, অর্থাৎ শপথ নিয়েছেন। কাদের কাছ থেকে? সাহাবাদের কাছ থেকে। আমরা যদি দেখি বায়াতে রিদওয়ান, আমরা যদি দেখি হুদাইবিয়ার সন্ধি, আমরা যদি দেখি মক্কা বিজয়, এই ঐতিহাসিক যে পটভূমিগুলো ছিল, আমরা সেখানে দেখতে পাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন, শপথ নিয়েছেন সাহাবাদের কাছ থেকে। তাছাড়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এদের কাছ থেকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুও বায়াত নিয়েছেন। তো এই বায়াত আমরা যদি কোরআনে পাকের আলোকে দেখি, কোরআনে পাকের অসংখ্য সূরায় এই বায়াতের ব্যাপারে এসেছে। যেমন আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি যে যে সূরার মধ্যে বায়াতের বিষয় এসেছে, যেমন সূরা তওবা এর আয়াত নাম্বার 111, যার অনুবাদ কিছুটা এমন যে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত, তারা যুদ্ধ করে আল্লাহর পথে, অতপর মারে ও মরে, তাওরাত ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল, আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক, সুতরাং তোমরা আনন্দিত হও সেই লেনদেনের উপর যা তোমরা করেছ তার সাথে, আর এ হলো মহান সাফল্য। তো এখান থেকেও আমরা শপথ গ্রহণের বিষয়ে, বায়াত নেয়ার বিষয়ে জানতে পারলাম। আল্লাহ তাআলা কোরআনে পাকের আরেকটি সুরায় ইরশাদ করেন, যা সুরা ফতহ এর 10 নম্বর আয়াতে কি ইরশাদ করেন, হে রসুল, যারা আপনার কাছে আনুগত্যের শপথ করল, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করল, আল্লাহর কুদরতের হাত তাদের হাতের উপর রয়েছে, অতএব যে শপথ ভঙ্গ করে অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যই করে, এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ অতিসত্তরই তাকে মহা পুরস্কার দান করবেন। তাহলে বোঝা গেল যে যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে, তারা যেন স্বয়ং আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছে, আর যারা এই বায়াতকে, শপথকে, অঙ্গীকারকে যথাযথ পালন করে তারা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যায়। আরেকটি আয়াতে মুবারাকায় এভাবে এসেছে, সূরা ফাতহের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করল, আল্লাহ অবগত যা তাদের অন্তরে বিদ্যমান, অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন। আমার আল্লাহ আরও ইরশাদ করেন, যা সূরা মুমতাহিনার আয়াত নম্বর 12-র মধ্যে এসেছে, হে নবী, ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যারা অবৈধ সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। তাহলে দর্শকবৃন্দ, এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারলাম যে যারা মুমিন, মুমিনের জান, মাল, সন্তান সন্ততি, ইচ্ছা, বাসনা, অর্থাৎ তার পূর্ণ সত্তাকে আল্লাহর ইচ্ছার নিকট সমর্পণ করা, আর এটাই হচ্ছে ইসলাম কবুলের মর্মকথা। ইসলাম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা, আর বায়াতের মাধ্যমে এই আত্মসমর্পণের বাহ্যিক রূপ প্রকাশ পায়। অর্থাৎ বায়াতের আরেকটা অর্থের দিকে যদি আমরা তাকাই, বায়াত মানে হচ্ছে নিজেকে বিক্রি করে দেয়া, সেল করে দেয়া। তো আমরা বিভিন্ন পীর মশায়েকের হাতে বায়াত গ্রহণ করে থাকি, ওনার কাছে নিজেকে বিক্রি করে দেয়। এটার মানে হচ্ছে যে উনি যে কোরআন ও হাদিস থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে, আমরা সেভাবেই নিজেকে পরিচালিত করে থাকি, ইসলামের দিকে নিজেকে আত্মসমর্পণ করে থাকি। তো এজন্য বায়াত হচ্ছে একটা মাধ্যম ইসলামে আত্মসমর্পণ করা। এখন যদি আমরা আহাদিসে তৈয়বার দিকে তাকাই, তাহলে অসংখ্য আহাদিসে তৈয়বা এর মাধ্যমে বায়াত এটা প্রমাণিত। বলা হচ্ছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমাদের 7 বা 8 বা 9 জন লোকের উপস্থিতিতে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হচ্ছ না, অথচ আমরা ইতিপূর্বেই বায়াত গ্রহণের সময় আমরা তার হাতে বায়াত গ্রহণ করেছি। আমরা বললাম, আমরা তো আপনার কাছে আগেই বায়াত গ্রহণ করেছি। আমার রসুল আবার বললেন, তোমরা কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করছো না। আমরা আবার বললাম, আমরা তো আপনার কাছে বায়াত আগেই গ্রহণ করেছি। তিনি পুনরায় বললেন, তোমরা কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করছো না। বর্ণনাকারী বলেন, এবার আমরা হাত বাড়িয়ে দিলাম এবং বললাম, আমরা তো ইতিপূর্বেই আপনার নিকট বায়াত গ্রহণ করেছি, এখন আবার আপনার কাছে কিসের বায়াত গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো এবং আল্লাহর আনুগত্য করো। তিনি আরও একটি কথা বললেন চুপে চুপে, তা হলো লোকের কাছে কোনো কিছুর জন্য হাত বাড়াবে না, পাতবে না। এই হাদিস থেকে যদি আমরা দেখি তাহলে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইসলামের হুকুম আহকাম, ইসলামের যে বিধি নিষেধগুলো আছে সেগুলো পালনের ব্যাপারে দৃঢ় থাকতে এবং তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে চাইলে বায়াত গ্রহণ করা উচিত। বায়াত গ্রহণের মাধ্যমেই আমরা আল্লাহ পাকের যেই সরল পথ আছে, আল্লাহর নেক বান্দাদের যে সরল পথ ওনারা দেখিয়েছেন সেই পথে আমরা চলতে পারব। এবং একজন পীর মাশায়েকের হাতে বায়াত গ্রহণের মাধ্যমেই আমরা ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, যেমন ইমানের বিষয়, নামাজের বিষয়, এরপর হক তালাফির বিষয়, আরও অনেক যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমাদের জন্য আদায় করা, সেগুলো আমাদের জন্য বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। বুখারী শরীফ এর মধ্যে কিতাবুল আম্বিয়ার মধ্যে একটি হাদিসে পাক এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পরে কোনো নবী আসবে না, বরং খলিফার আগমন ঘটবে, তাদের সংখ্যা হবে অনেক। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে কি নির্দেশ দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের প্রথম জনের বায়াত পূর্ণ করো, তারপর পরবর্তী জনের বায়াত পূর্ণ করো, এভাবে করে তাদের হক পূর্ণ করে দাও, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নিকট রাখা আমানত সম্পর্কে জিজ্ঞেস করবেন। তো দর্শকবৃন্দ, এই হাদিসটি থেকে এটা প্রমাণিত যে যারা সনদপ্রাপ্ত, যারা হক্কানি পীর মশায়ে আছেন, তাদের নিকট বায়াত গ্রহণ করতে হবে আর তাদের কাছ থেকে দীন শিখতে হবে, নতুবা পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার কোনো ইমাম নেই, তার কোনো পীর নেই, তার কোনো মাশায়েখ নেই, সে আসলে জাহেলিয়াতের মরণ মারা গেল, অর্থাৎ জাহেলিয়াতের উপর, পদভ্রষ্টদের উপর তার মৃত্যু হলো। মুসলিম শরীফের মধ্যে এসেছে কিতাবুল ইমারাতে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আনুগত্যের হাত উঠিয়ে নিল সে ব্যক্তি এমন অবস্থায় কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে যে তার মুক্তির সপক্ষে কোনো যুক্তি প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যার ঘাড়ে বায়াত নেই, সে যেন জাহিলিয়াতের অর্থাৎ অজ্ঞতার যুগের মৃত্যুবরণ করল। বায়াত গ্রহণ ছাড়া মৃত্যুবরণ করলে জাহিলিয়াতের মৃত্যু নসিব হবে। তাহলে প্রশ্ন হলো যে আমরা কি অজ্ঞতার যুগের মৃত্যু চাই, নাকি একজন পীর মাশায়েকের হাতে নিজেকে সুপর্দ করে একজন অভিভাবক এর ছায়ায় থেকে মৃত্যুবরণ করতে চাই? বলা হচ্ছে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন, উনি বলছেন, যার পীর নেই তার দিন নেই। তো এজন্য আমাদেরকে অবশ্যই একজন হক্কানি রব্বানি পীর মশায়েকের হাতে বায়াত গ্রহণ করতে হবে। বলা হচ্ছে যে অনেক প্রসিদ্ধ মুহাদ্দিস, আমরা ওনার নাম সবাই চিনি, সবাই জানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি লিখেন, বায়াত গ্রহণ করা সুন্নাত, তাসাউফ শিখতে হলে বা সুফিবাদী শিখতে হলে অবশ্যই কামেল পীরের নিকট বায়াত গ্রহণ করতে হবে। আবার যত্রতত্র যারা শরীয়ত বুঝে না, শরীয়ত মানে না, হ্যাঁ, যারা শুধু মারেফত নিয়ে থাকে, হাকিকত নিয়ে থাকে, তরিকত নিয়ে থাকে, শরীয়তের কোনো তাদের মধ্যে কোনো কিছু পাওয়া যায় না, এমন ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করা যাবে না, নিষেধ করা হয়েছে। তো এজন্য বায়াত অবশ্যই গ্রহণ করতে হবে, কিন্তু একজন সঠিক পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, আমরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করতাম শ্রবণ ও আনুগত্যের উপর, এবং তিনি আমাদেরকে সামর্থ্য অনুযায়ী উক্ত আমল করার অনুমতি দিয়েছেন। এরপর বলা হচ্ছে উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট থেকে আমাদের খুশি ও কষ্টের বিষয়ে, স্বস্তি ও অস্বস্তির বিষয়ে, এবং আমাদের অগ্রাধিকার নষ্ট হলেও আনুগত্য ও আদেশ পালনের উপর এবং ক্ষমতাসীন শাসকের বিদ্রোহ না করার উপর বায়াত গ্রহণ করেছেন। বলেছেন, তবে হ্যাঁ, যদি তোমরা প্রকাশ্য কুফরি হতে দেখো, যাতে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল বর্তমান থাকে, তাহলে বিদ্রোহ করতে পারো। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে বায়াত এটা হক, বায়াত এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। তো বর্তমানেও যারা হক্কানি রব্বানি পীর মাশায়ের কাছে, ওনাদের হাতে আপনারা বায়াত গ্রহণ করতে পারবেন। এবং অনেক সিলসিলা আছে, কাদেরিয়া সিলসিলা আছে, নকশেবন্দি আছে, মুজাদ্দেদি আছে, চিশতিয়া আছে, অনেক সিলসিলা আছে। আপনারা যে কোনো একটা হক সিলসিলার আন্ডারে একজন পীর মাশায়েক এর হাতে আপনারা বায়াত গ্রহণ করতে পারবেন। তো যারাই গোসে পাকের মুরিদ হয়েছেন তাদের কত সৌভাগ্য, হ্যাঁ, যারা কাদেরি সিলসিলার মুরিদ হয়েছেন তাদের কত সৌভাগ্য। আসুন আমরা শুনি। সরকারে বাগদাদ হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দিওয়ানা ও মুরিদদেরও মুবারকবাদ। সরকারে বাগদাদ হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বাণী অনুযায়ী তার মুরিদ যতই গুনাহগার হোক না কেন, ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ তওবা করে নিবে না। এটাই হচ্ছে হক্কানি পীরের বরকত, বায়াতের বরকত। এক তো বায়াতের মাধ্যমে আপনি দুনিয়া আখিরাতের সফল কাম হচ্ছেন, সেই সাথে সবচেয়ে কঠিন যে সময়, মৃত্যুর সময়, সেই সময় আপনি তওবা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য লাভ করছেন। আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মৃত্যুর সময় ওনার মুরিদদেরকে তওবা করানোর ব্যবস্থা করে দিবেন। এজন্যই তো শায়ের বলেন, ঈমান উসকা বচ গয়া শয়তান সে জো তেরে হ্যায় সিলসিলে মে আ গয়া বাগদাদ ওয়ালে মুর্শিদ। হে আশিকানে গৌসে আজম, যে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির গোলাম হয়ে যায়, মুরিদ হয়ে যায়, তার তো তরি পার হয়ে যায়। যেমন বাহাজাতুল আসরার শরীফের মধ্যে রয়েছে, পিরানে পীর, পীর দস্তগীর, রওশন জমির, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, পীরে লাসানি, কিন্দিলে নুরানি, শাহবাজে লা মাকানি, আশেখ আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাকে অনেক বড় রেজিস্টার দেয়া হয়েছে যেটাতে আমার সাথী ও আমার কিয়ামত পর্যন্ত হওয়া মুরিদদের নাম লিখা আছে, আর বলা হলো যে এদের সকলকে তোমার কাছে অর্পণ করা হলো। তিনি বলেন, আমি জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, জাহান্নামে কি আমার কোনো মুরিদ আছে? তখন ওই জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা বলবে, না, আপনার কোনো মুরিদ জাহান্নামে নেই। এজন্যই তো শায়ের খুব সুন্দর লিখেছেন, কহ কর কে লা তখফ হামে বে খৌফ কর দিয়া উস রহমতে খুদা কো হামারা সালাম। তিনি আরো বলেন, আমার প্রতিপালকের সম্মান ও মহত্বের শপথ, আমার সাহায্যের হাত আমার মুরিদের উপর এমন ভাবে আছে যেমনি ভাবে আসমান জমিনের উপর ছায়া দিচ্ছে। যদি আমার মুরিদ ভালো না হয় তো কি হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো, আমার গোসে পাক তো ভালো। আরো বলছেন, আমার পালনকর্তার ইজ্জত ও মহত্বের শপথ, আমি ততক্ষণ পর্যন্ত আমার দয়ালু প্রতিপালকের দরবার থেকে সরব না যতক্ষণ পর্যন্ত আমার এক একজন মুরিদকে জান্নাতে প্রবেশ করাবো না। তাহলে এটাই হচ্ছে কাদেরিয়া সিলসিলার মধ্যে যারা মুরিদ হয় তাদের সৌভাগ্য, এটাই হচ্ছে বায়াত গ্রহণের বেনিফিট। এজন্যই তো আমরা বলি, কাদেরি কর কাদেরি রাখ কাদেরি ইয়োমে উঠা কদরে আব্দুল কাদেরি কুদরত নুমা কে ওয়াসতে। হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সুসংবাদ হলো তার জন্য যে আমাকে দেখেছে, অথবা আমাকে যে দেখেছে তাকে দেখেছে, বা আমাকে যারা দেখেছে তাদেরকে যারা দেখেছে তাদেরকে দেখেছে, আমি সেই ব্যক্তির জন্য আফসোস করি যে আমাকে দেখেনি। সরকারে বাগদাদ হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক আমার সাথে অঙ্গীকার করেছেন। কি অঙ্গীকার করেছেন? যে আমার মুরিদ ও আমার বন্ধুদের জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, গোসে পাকের সাথে আল্লাহর একটা অঙ্গীকার হয়েছে, চুক্তি হয়েছে, যে আমার গোসে পাকের যারা বন্ধু মুরিদ ইনাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি আমার সাথে সম্পর্কিত হলো আর আমার নাম নেই, আল্লাহ পাক তাকে কবুল করবেন আর তার উপর দয়া করবেন। যদিও বা সে মন্দ আমলের উপর হোক না কেন, সে আমার মুরিদের অন্তর্ভুক্ত। আমি মুনকার নাকিরের কাছ থেকে এই ওয়াদা নিয়েছি, তারা কবরে আমার মুরিদদেরকে ভয় দেখাবে না। আল্লাহু আকবার, আমরা তো কবরের অবস্থা শুনেই বেহাল অবস্থা হয়ে যায় আমাদের, কিন্তু আমার গোসে পাক কেমন মুরিদদের উপর দয়াবান, মুনকার নাকিরেও আমার গোসে পাকের মুরিদদেরকে ভয় দেখাবে না। এজন্যই তো শায়ের খুব সুন্দর লিখেন, মুরিদি লা তখফ কেহকর তসল্লি দি গুলামো কো, মুরিদি লা তখফ কেহকর তসল্লি দি গুলামো কো, কিয়ামত তক রহে বেখৌফ বন্দা গৌসে আজম কা, আজিজো কর চুকো তৈয়ার জব মেরে জনাজে কো, তো লিখ দেনা কফন পর নামে ওয়ালা গৌসে আজম। আসলে আমার গোসে পাক শাহেনশাহে বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির বরকত, এটা কি বলবো, যারাই গোসে পাকের মুরিদ হয়, যারাই গোসে পাকের মুরিদ হয়ে গোসে পাককে সবসময় স্মরণ করে, গোসে পাককে সবসময় মহব্বত করে, তারা গোসে পাকের বরকত হাসিল করে থাকে। আমি অনেক আশিকে গোসে পাককে দেখেছি, তারা প্রতি চন্দ্র মাসের গিয়ারবি শরীফ পালন করা ছাড়ে না, যেখানেই থাকুক আমার গোসে পাকের সম্মানে, আমার গোসে পাকের মহব্বতের কারণে খতমে কাদেরিয়া, খতমে গিয়ারবি শরীফ, খতমে গৌসিয়া এগুলো পালন করে থাকে। মনে রাখবেন, যে যত বেশি নিজের পীর মশায়েককে স্মরণ করতে থাকবে, যে যত বেশি তার সিলসিলার পীরকে স্মরণ করতে থাকবে, সে তার পীরের বরকত হাসিল করতে থাকবে। আর এটা কখন সম্ভব, যখন আমরা কোনো হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করব। এজন্যই তো ইসলামে বায়াতের অনেক গুরুত্ব দেয়া হয়েছে। তো আমি আপনি এখনও আলহামদুলিল্লাহ আমরা তো কাদেরিয়া সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত, তো সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, উনিও কাদেরিয়া সিলসিলার মধ্যে বায়াত করিয়ে থাকেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ প্রতি শনিবার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারকাতুমুল আলিয়া উনি বায়াত গ্রহণ করিয়ে থাকেন মাদানী চ্যানেলের মাধ্যমে। তো আপনারা চাইলে আমির আহলে সুন্নাতের মাধ্যমে হুজুর সৈয়দি গোসে পাক রহমতুল্লাহ তাআলার হাতে দামানে বায়াত গ্রহণ করতে পারবেন। এছাড়া আপনাদের আশেপাশে যদি কোনো হক্কানি রব্বানি পীর মশায়েক থাকে, ওনাদের মাধ্যমেও আপনারা কাদেরিয়া সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে আপন আপন পীর ও মুর্শিদের দামানের মধ্যে থাকার এবং এই দামানের মধ্যে থেকে দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
পৌঁছে দিও মুরসালা, পৌঁছে দিও মুরসালা, বাগদাদে ওহে মুসাফির, পৌঁছে দিও মুরসালা।